الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান শানে নজুলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং পবিত্র হাদিস সমূহের এবং এগুলোর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের রাতে আকদাসের উপরে দরুদ শরীফ পাঠ করার অধিক ফজিলত রয়েছে। তার মধ্যে একটি রেওয়ায়ত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুমার দিন যে আমার উপরে 100 বার দরুদ পাঠ করে আল্লাহ তার 100টি উদ্দেশ্য পূরণ করবেন। তার মধ্যে 30টি চাহিদা দুনিয়াবি আর 70টি চাহিদা আখিরাতের, আল্লাহ আপন রহমত থেকে পূর্ণ করে দিবেন। আল্লাহ করিম আমাদের সকলকে অধিক হারে দরুদ ও সালাম পাঠ করার তৌফিক দান করুন। صلى على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه واله وسلم صلاه وسلاما عليك يا سيدي يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله মাদানী চ্যানেলের দর্শক, এই অনুষ্ঠানে আমরা বিশেষ করে কোন একটি আয়াতে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট, কোন কারণ যেটাকে সাববে নজুল আর এটাকেই শানে নজুল বলা হয়ে থাকে, যে সে আয়াতে মুবারকা যে যার শুরুতে কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে অথবা কোনো আপত্তি উঠে এসেছে তার জবাব দেওয়া হয়েছে, কখনো কাফেরদের পক্ষ থেকে আসা আপত্তিসমূহের উত্তর দেওয়া হয়েছে, আর কখনো সাধারণভাবে ইমানদারগণ এসে কিছু প্রশ্ন করত, তাদের প্রশ্নের উত্তরে কোরআনের সে আয়াতগুলো নাজিল হতো, আর কখনো কোনো বিষয় সামনে আসলে তো আয়াত নাজিল হতো। আজকে যে আয়াতে মুবারকা রয়েছে সূরা নিসা 5 পারার আয়াতে মুবারকা, আর সেখান থেকে আজ আমরা দরস শুনব। শুরুতে সে আয়াতে মুবারকার তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকে ইরশাদ করেছেন,
ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু وَلِلنِّسَاءِ نَصِيبٌ مِّمَّا اكْتَسَبْنَ وَاسْأَلُوا اللَّهَ مِن فَضْلِهِ إِنَّ اللَّهَ كَانَ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا
ইরশাদ করলেন, আর তোমরা সেই বস্তুর আকাঙ্ক্ষা করো না যেটা আল্লাহ তোমাদের মধ্যে একে অন্যের উপর ফজিলত দান করেছেন। পুরুষের জন্য তাদের আমলই তাদের অংশ, আর মহিলাদের জন্য তাদের আমল থেকেই অংশ রয়েছে, আর আল্লাহর কাছে তার ফজিলত তালাশ করো। নিঃসন্দেহে আল্লাহ প্রত্যেক বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। এই আয়াতে মুবারকার মধ্যে অনেক বড় একটি স্পষ্ট হুকুম আর সাধারণভাবে মস্তিষ্কে উত্থাপিত হয় এমন একটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এই আয়াতকে সামনে রেখে যে যার মধ্যে মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকম পেরেশানির মধ্যে থাকে, যদি এই আয়াত বুঝে আসে, তার অর্থ বুঝে আসে, তো তার অর্ধেক পেরেশানি বরং পুরো পেরেশানি দূর হয়ে যাবে। ইরশাদ করলেন,
ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض
তোমরা আকাঙ্ক্ষা করো না তার যা আল্লাহ তোমাদের মধ্য থেকে কাউকে কার উপর ফজিলত দান করেছেন তার উপর তোমরা আকাঙ্ক্ষা করো না। এখন এই আয়াতে মুবারকা রয়েছে, এতে এই বিষয়ে চাহিদা রাখতে নিষেধ করেছেন। অর্থাৎ যখন মানুষ অন্য কারো কাছে কোনো নিয়ামত দেখে, সেই নিয়ামত দেখার পরে তার অন্তরের ভিতরে এমন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়। কেমন আকাঙ্ক্ষা তৈরি হয়? তার অন্তরে যে চাহিদার সৃষ্টি হয়, যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, সেটা দুই ধরনের। প্রথমত এইরকম, যে সেটা চায়, অথবা তার অন্তরে খেয়াল উদ্রেক হয় যে এই নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া আর আমি এটা পেয়ে যাব। আর অনেক সময় এভাবে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, আর তা হচ্ছে এমন যে সামনের ব্যক্তির কাছে এটা থাকুক কিন্তু আমিও যেন পেয়ে যাই। এই দ্বিতীয়টি তো ঠিক আছে, আর এই ব্যাপারে এটার অনুমতি তো ইসলাম দিয়েছেন, কিন্তু যেটা প্রথমে বলা হয়েছে যে অমুকের নিয়ামত তার থেকে যেন চলে যায় আর আমি যেন পেয়ে যাই, সেখান থেকে মাহরুম হয়ে যাবে আর আমাকে দেওয়া হবে, এটাকে বলা হয় হাসদ, আর এটা না জায়েজ, হারাম এবং গুনাহের কাজ। আর আপনাদের আশেপাশে দেখুন, এই ধরনের অনেক আকাঙ্ক্ষা রয়েছে, অনেক চাহিদা রয়েছে, মানুষ এমন চাহিদার মধ্যে শুধু শুধু নিজেকে ফেলে রাখে যে অমুকের এই জিনিস যেন আমি পেয়ে যাই, সেই যেন মাহরুম হয়ে যায়। এভাবে কোনো বস্তুর আকাঙ্ক্ষা রাখা, এই চাহিদাকে আমাদের জন্য নিষেধ করে দেওয়া হয়েছে যে আল্লাহ সে নিয়ামত দান করেছেন, যিনি দিয়েছেন তিনি আল্লাহ, এখন এই আপত্তি কিসের? যদি এই পয়েন্টে দেখি তাহলে এই আপত্তি মূলত কিসের? যখন যে যা দান করেছেন তিনি আল্লাহ, তো এখন তার উপর এভাবে প্রশ্ন উত্থাপন করবে না, এমন চাহিদা আকাঙ্ক্ষাও করবে না যে যেটা মানুষকে গুনাহের মধ্যে পতিত করে। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে নিজের বিবেচনায়, দিন কিংবা দুনিয়াবি বিবেচনায়, যদি কোনো নিয়ামত তাকে দান করা হয়, ঠিক আছে, তার উপর আল্লাহ উপর রাজি থাকবেন, আর এই নিয়ামত যদি অন্য কেউ পেয়ে যায় তার উপরও রাজি রয়েছেন। কোনো বিষয়ে এভাবে আরজু করা, তামান্না করা, এতে ইসলাম অনুমতি দেয় না। ঘটনা এভাবে হল যে কিছু মহিলারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করল, এটা এই আয়াতের শানে নুজুল, সবেবে নুজুল তার বর্ণনা করা হয়েছে। ওনারা বললেন যে কুরআনে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, ইরশাদ এটা করা হয়েছে যে পুরুষের জন্য দুজন মহিলার সমান অংশ রয়েছে। এসে আরজ গুজার হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৃত ব্যক্তির সম্পদের মধ্যে পুরুষের অংশ মহিলাদের দ্বিগুণ, অর্থাৎ যতটুকু একজন মহিলা পাবেন তার দ্বিগুণ পুরুষ পাবেন। তো পুরুষরা বললেন যে আমরা আশা করি, এতে পুরুষরা বলল যে আমরা আশা করি যে আখিরাতে নেকির ও সওয়াব আমরা দ্বিগুণ পাব। মহিলারা তার জবাবে বলল, আচ্ছা, যদি এমন হয় আপনারা নেকির মধ্যেও ডাবল সওয়াব পাবেন, তো অতঃপর যে গুনাহ সংঘটিত হবে আমরাও এই আশা রাখি যে আমরা পুরুষদের থেকে কম সাজা পাব, আমরা পুরুষের অর্ধেক সাজা পাব। তারা এইভাবে এই বিষয়ে কিছু প্রশ্ন তুলে ধরল। তখনই এই আয়াত নাজিল হল যাতে বলা হয়েছে আল্লাহ যাকে যেই ফজিলত দান করেছেন সেটা গুরুত্বপূর্ণ হেকমত, বান্দার উচিত হচ্ছে তার ফয়সালার উপরে রাজি থাকা। রাজাবিল কাজা এর কাইফিয়াত, এটা মানুষের মধ্যে থাকা আর এই অবস্থার সাথে অবস্থান করা, এটা মানুষকে পরিপূর্ণ মানুষে পরিণত করে, কামিল মুমিন বানিয়ে দেয়। তো সেই মহিলাদেরকে এই বিষয়ে নিষেধ করে দেওয়া হয়েছে যে এই আলোচনা, এই প্রশ্ন, এই বিষয় যেন উত্থাপিত না হয় যে কিয়ামতের দিন পুরুষ দ্বিগুণ সাজা পাবে, আমাদের অর্ধেক হবে না। এটা দুনিয়ার এই সংক্রান্ত বিষয়, আর এটা সম্পত্তি আর সম্পদের বিষয়। রব যার জন্য হুকুম দেন সেটা ফরজ হুকুম হিসেবে সাব্যস্ত হয়। হিকমত আমাদের মস্তিষ্কের মধ্যে আসবে, হিকমত আমাদের আকলের মধ্যে আসবে, এটা জরুরি নয়। যদি বুঝেও না আসে, এটার উপর আমাদের রাজি থাকতে হবে যে রবের এটা হুকুম। এটার আরেকটি শানে নজুল বর্ণনা করা হয়েছে, আসুন সেটাও শুনি। কিছু মহিলারা নবী করিম আলাইহিসসালামের বারেগাহে এসে এটাও বর্ণনা করলেন আর প্রশ্ন করল যে পুরুষরা বিভিন্নভাবে তাদের অবস্থানে পৌঁছে যাবে, সম্পত্তির মধ্যে অংশ অধিক, আল্লাহর রাস্তায় গেলে, জিহাদে গেলে সেখানেও তাদের জন্য সওয়াব অধিক আর বড় বড় পুরস্কার পেয়ে যায়। তো মহিলারা তো অনেক পেছনে রয়ে গেছে এই বিষয়ে। তো হুজুর আলাইহিসসালামের উপরে এই আয়াতে মুবারকতা নাজিল হয়েছে, অতঃপর সাথে সাথে নবী করিম আলাইহিসসালাম তাদেরকে এই বিষয়ে শিক্ষাও দান করলেন। পুরুষ সেখানে গিয়ে জিহাদের মর্যাদা লাভ করে, আর এই সওয়াব অর্জন করে। আর মহিলারা, যে যারা নিজে নিজেকে নিজেদের ঘরের মধ্যে আবদ্ধ রাখে, তো এই বিষয়ে নিজেকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখাতে আর এখানে আল্লাহর ইবাদত করবে জিকিরের মধ্যে, সে নিজে নিজেকে মশগুল রাখবে আর ঘরে আবদ্ধ থাকবে, ইরশাদ করলেন তারা এইখানে থেকে সেই মর্যাদা পেয়ে যায় যা পুরুষরা বাইরে গিয়ে সেই জিহাদে শরিক হয়ে পায়। তো এইখানে এই বিষয়ে এই ফজিলত বর্ণনা করা হয়েছে। তো মাদানী চ্যানেলের দর্শক, আল্লাহ কুরআনের মধ্যে এটা স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে তোমরা একে অন্যের ফজিলতকে দেখতে গিয়ে যা আল্লাহ তাদেরকে ফজিলত দান করেছেন তার আকাঙ্ক্ষার মধ্যে তোমরা পড়ে যেও না। অন্তর যদি প্রশান্তি চাও, যদি শান্তি দিতে হয় অন্তরকে, তো তার একটি সমাধান রয়েছে, আর সেই সমাধান হচ্ছে এটি যে মানুষ সেই সমস্ত বস্তু থেকে নিজে নিজেকে এক ধরনের বেপরোয়া করে দিবে। যদি কারো নিয়ামত দেখার পরে যদি পেরেশানি অনুভব হয়, তো তার পেরেশানি আরও বাড়তে থাকবে। কারো সৌন্দর্য দেখলেন, কারো আওয়াজ সুন্দর, কারো ব্যবসা ভালো, কারো চাকরি ভালো, কারো ঘর মকান সুন্দর, কারো কাছে ভালো গাড়ি রয়েছে, যদি ব্যক্তি এই ধরনের চিন্তায় তাকে আকাঙ্ক্ষায় তাকে, সে কি কখনো সুখী হতে পারবে? কখনো সুখী হতে পারবে না, সে পেরেশানির মধ্যে থাকবে। আচ্ছা, এমনও হয়ে থাকে, এখন একজন ব্যক্তি একটি নিয়ামত পেল, জরুরি নয় যে সব নিয়ামত তার কাছে থাকবে। একজন ব্যক্তি সুন্দর, সে সৌন্দর্য পেল, তার কাছে সৌন্দর্য রয়েছে, সৌন্দর্য রয়েছে, টাকা নেই। এখন সে এটা দেখবে যে আল্লাহ আমাকে এই নিয়ামত দান করেছেন। আচ্ছা, টাকা নেই, তো এখন বলল যে আমার সাথে সৌন্দর্যের সাথে টাকাও টাকা প্রয়োজন ছিল, তো তিনি সুন্দর হওয়ার পরও তিনিও পেরেশানির মধ্যে, টাকাওয়ালা আসলো কিন্তু তার কাছে অন্য কোনো নিয়ামতের কমতি রয়েছে, তার আওয়াজ সুন্দর নয়, তার মধ্যে সৌন্দর্য তার মধ্যে নেই, তার কাছে সে ইলম নেই, অন্য কোনো বিষয় তার কাছে নেই। এখন সে যদি এই বিষয়ে পেরেশানির মধ্যে থাকে, নিজে নিজেকে এটা চিন্তা করতে থাকে, আমার কাছে এইগুলো নেই, সেগুলো থাকলে ব্যাপারটা আলাদা হতো, তো সেও পেরেশান। তো প্রথম জন পেরেশান যার কাছে সৌন্দর্য রয়েছে আর টাকা নেই, আর যার কাছে টাকা আছে সৌন্দর্য নেই সেও পেরেশান, আপন জায়গায় ইনিও পেরেশান, আপন জায়গায় ইনিও পেরেশান। তো অন্তরে প্রশান্তি কোত্থেকে আসবে? অন্তরের শান্তি তখন আসবে যখন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতসমূহের উপরে শুকরিয়া আদায় করবে, আর বাস, অন্য বিষয়গুলো থেকে বেপরোয়া হয়ে যাবে। সেটা অর্জনের জন্য যতগুলো প্রচেষ্টা, যত প্রচেষ্টা তার কাছে তার সামর্থ্য রয়েছে সে করবে, কিন্তু এমন নয় যে আমি নিয়ে ছাড়ব, আমি এটা করেই ছাড়ব, অমুকের নিয়ামত সেটা অবশ্যই আমাকে পেতে হবে। তো প্রত্যেকের এই ধরনের চাহিদা তো পূরণ হওয়া সম্ভব নয়। যদি আমরা সাধারণ পরিবারগুলো দেখি, সাধারণ পরিবারগুলো এক ভাই লেখাপড়া করে আরেক ভাই করতেই পারে না। আচ্ছা, কারণ চিন্তা করলে তো অনেক সময় দেখা যায় যে কিছু জেনুইন প্রবলেম রয়েছে, আর প্রবলেম হচ্ছে এটা, কারো পিতার মৃত্যু হয়ে গেল, বড় ভাই ছোট ভাইয়ের পরিচর্যায় লেগে যায়, সে ঘরে ছোট ভাইয়ের বোনের জিম্মাদারি তার থাকে, সে পরিচর্যার মধ্যে লেগে যায়, তাদের খিদমত করে, নিয়ামতের কাজ, পুরস্কারের কাজ। সে অনেক সময় পড়তে পারে না কিংবা সেই লেভেলে পৌঁছতে পারে না, কিন্তু সে সুযোগ দিয়েছে ছোট ভাইদেরকে, সে পর্যায়ে পৌঁছে যায়। বলার উদ্দেশ্য হচ্ছে এটা একটি ফ্যামিলির মধ্যেও পরিপূর্ণরূপে এক লেভেলের মানুষ থাকবে, এক ধরনের তিনজন হবে, এক ধরনের সৌন্দর্য হবে, মানের ক্ষেত্রে সমান হবে। তো আমার ভাইয়েরা, একটি ফ্যামিলির মধ্যেও সম্ভব নয়, এভাবে কখনো হয় না। তো আপনারা কিভাবে সকলে এটা মনে করে যে আমার এটা থাকা উচিত, যে এগুলো আল্লাহর কিছু বিষয়, যখন যাকে যেভাবে রব পছন্দ করেছেন তখন তাকে সেটা দান করেছেন, এটা আইন হেকমত রব আজ্জা ওয়া জালের, তার জন্যই সেই হেকমত, তার জন্য সেটাই উত্তম যেটা তাকে দেওয়া হয়েছে। অন্তরের প্রশান্তি এটাই যে ব্যক্তি নিজে নিজেকে নিবৃত করে নিবে। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আদম সন্তানের কাছে সম্পদের দুটি পাহাড়ও থাকে, তখনও তারা পছন্দ করবে যে তৃতীয় পাহাড়টিও থাকুক। ইরশাদ করলেন, তার পেট তো মাটি পূর্ণ করতে পারবে, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করবেন যে তওবা তারা করবেন। এই আকাঙ্ক্ষা কখনোই কারো পূর্ণ হয়নি আর না হবে, অর্থাৎ মানুষ লেগেই থাকে আর শয়তানের প্ররোচনায় চলে আসে। এই সম্পদ, ইজ্জত, প্রতিপত্তি, মালের মহাব্বতে, প্রতিপত্তির মোহে, আপন পছন্দের এই সমস্ত জিনিস কি? এটা অনেক সময় মানুষকে আল্লাহর দিন এবং আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে মানুষকে এতটুকুই গাফেল করে দেয়, না জানি কোন কোন কাজে ফেলে দেয়। দিনের নামে এমন অনেক জিনিস রয়েছে যাতে এই ধরনের অপ্রকাশ্য কাজে এবং অপ্রকাশ্য গুনাহের মধ্যে ব্যক্তি পড়ে যায়। একনিষ্ঠ দিনই এলমের মাধ্যমেও কারো সাথে হিংসার মধ্যে সে লিপ্ত হতে পারে যে অমুকের কাছে নিয়ামত কেন আমার কাছে কেন নেই, তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হোক আমি যেন পাই, সেখানেও হিংসা হতে পারে। আর দিনই পর্যায়েও হিংসা সেটা অবশ্যই পাওয়া যায়, এমন হিংসা আছে। প্রত্যেক ব্যক্তির কথা বলছি না, কিন্তু প্রত্যেক ব্যক্তি নিজে নিজেকে তো অবশ্যই মনে করতে পারে। আচ্ছা, হুকুম এটির সাথ করে দিলেন, আর সাথে এটাও রেওয়ায়তের মধ্যে এই শিক্ষা দিয়ে দিলেন যে অন্তরের প্রশান্তি প্রয়োজন হলে তো সম্পদের দিক থেকে, যখন ব্যক্তি সম্পদের দিক থেকে নিজের চেয়ে নিচু মানুষকে দেখবে, আর নেকির বিষয় হলে তখন উপরের মানুষকে দেখবে, অন্তরে প্রশান্তি পেয়ে যাবেন আপনি। কেউ সম্পদশালী এমন কোনো ব্যক্তিকে যদি দেখে মাসিক তার ইনকাম 20,000, 25,000, 40,000, কিন্তু সে যদি এই আকাঙ্ক্ষা রাখে যে যার লাখ টাকা স্যালারি তার মতো সে পেয়ে যাবে, তখন সে অশান্তিতে থাকবে। আর যখন তারই দৃষ্টি নিজের চেয়ে নিচু অর্থাৎ নিচুর দিকে দেখে, সেই শান্তি পাবে, প্রশান্তি পাবে। দুনিয়ার এমন কোন নিয়ামত, এটি ইরশাদ হয়েছে, তোমরা না শুক্রিয়া করো না, নিয়ামতসমূহ নিজের উপর দেখো যা অন্যরা যেগুলো থেকে মাহরুম হয়েছে। এক বুজুর্গ রহমতুল্লাহ আলাই মসজিদ থেকে বাইরে বের হলেন, তো তিনি যাচ্ছিলেন রাস্তা ধরে, আর পায়ে জুতো ছিল না। আকাঙ্ক্ষা জাগ্রত হল, আমার কাছে জুতো নেই। তো কিছুটা আগে অগ্রসর হলে দেখতে পেলেন একজন ব্যক্তি জমিনের মধ্যে আছেন যার পাই নেই, তার পাই নেই সাথে। তিনি ভয় পেলেন, আল্লাহর বারগাহে তওবা করলেন, হে আল্লাহ ক্ষমা করুন, আমার কাছে তো পা হলেও আছে, জুতো নেই, পা তো আমার কাছে আছে, ওনার কাছে পাও তো নেই, তার পাই কাটা। তো যদি ব্যক্তি দুনিয়াবী নিয়ামতের বিবেচনায় নিজের চেয়ে নিচু ব্যক্তিকে দেখে, তো সে প্রশান্তি লাভ করবে। আর যদি দিনই বিবেচনায় আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, যদি নেকির বিষয় হয় নিজের থেকে উপরের জনকে দেখো, দুই ওয়াক্ত আদায়কারী তাকে দেখবে না যে এক ওয়াক্তও পড়ে না, আর মানুষ তাকে দেখে প্রশান্তি লাভ করে যে তাকে দেখুন যে পাঁচ ওয়াক্ত পড়ছে, আর সে পাঁচ ওয়াক্তওয়ালা তাকে দেখবে যে সাথে সাথে আরও বেশি নেক আমল করছেন। তো এই দুই ওয়াক্ত আদায়কারী যদি তার আশেপাশে এমন লোককে দেখে যে সেই এখান থেকে ফিরে আসবার শয়তানও তাকে ধোকা দিবে যে শুধু দুই ওয়াক্ত পড়ো, এক ওয়াক্ত জেনে বুঝে ছেড়ে দেওয়া গুনাহ, নাজায়েস এবং হারাম। এখন দুই ওয়াক্ত আদায়কারীর এইদিকে দেখা উচিত যে তিনিও তো কারবার করছেন, বিজনেস করছেন আপনার সাথে, তিনিও আপন ফ্যামিলি চালাচ্ছেন, তিনিও তো যাচ্ছেন, তিনিও তো নামাজ পড়ছেন। আপনিও নিজে নিজেকে তৈরি করুন, পাঁচের দিকে আসুন, পাঁচ ওয়াক্তের জন্য আরও উপরের দিকে, অধিক নেকির দিকে যান। তো এটা অন্তরকে আরও এই বিবেচনায় উৎসাহ দেওয়া হয়েছে আমাদের যে তার অন্তরে এই আকর্ষণ থাকা উচিত, তার অন্তরে এই আকাঙ্ক্ষা বৃদ্ধি হওয়া উচিত। আয়াতের মধ্যে আমাদেরকে যে দরস দেওয়া হয়েছে, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبنا
ইরশাদ করলেন, আকাঙ্ক্ষারই কোনা সেটা যেটা আল্লাহ ফজিলত দিয়েছেন তোমাদের মধ্য থেকে একের উপর অন্যকে, যে ফজিলত দিয়েছেন সেটার আকাঙ্ক্ষা করো না। অতঃপর বললেন, পুরুষের জন্য সেটা রয়েছে যা সে অর্জন করেছে, এখানে সওয়াব নেকি আখিরাতে প্রতিদান তাকে তার আমল অনুযায়ী, আর মহিলাদের জন্য তা যা তারা অর্জন করেছে। তো জরুরি নয় যে পুরুষ এই নেকির মধ্যে আরও অগ্রসর হতে পারে, আর মহিলাদের জন্য এমন অনেক আমল রয়েছে যাতে তারা নেকির মধ্যে অগ্রসর হতে পারে, যদিও তারা নিজেদেরকে নিজে এই দিকে তৈরি করে আর নেকি করে। অতঃপর ইরশাদ কি করেছেন?
ওয়াসআলুল্লাহ মিন ফাদলি,
ইরশাদ করলেন আল্লাহর কাছে অনুগ্রহ তালাশ করো, রবের কাছে ওনার অনুগ্রহ তালাশ করো। যখন আল্লাহর কাছে অনুগ্রহ চাইব আমরা, অতঃপর আল্লাহ অসংখ্য আমাদেরকে দান করবেন। আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস করুন। কোনো বস্তুর সওয়াব অধিক হওয়া অন্য কথা, কিন্তু যার উপর আল্লাহর অনুগ্রহ হয়ে যায় জান্নাতে তো সেই যাবে যিনি রবের অনুগ্রহ পেয়েছেন। নিজের নেকিকে বিবেচনা করবেন না যে আমার কাছে নেকি অনেক হয়ে গেছে, এখন বাস আমার কাছে জান্নাত যাওয়াটা আবশ্যিক হয়ে গেছে, জান্নাতের ঈদ বাজেট হয়ে গেছে আমার জন্য। আমল সে অবশ্যই করেছে, কিন্তু জান্নাতে প্রবেশ সেটা আল্লাহর অনুগ্রহে, আর তার জন্য পদ্ধতি এই আমলকে বর্ণনা করা হয়েছে। আমল করুন, আমল থেকে আপনি আপনাকে দূরে রাখবেন না, কিন্তু তারপরও বলা হয়েছে রবের অনুগ্রহ তালাশ করো, জান্নাতের জন্য রবের কাছে দোয়া করো, আর জান্নাতুল ফেরদাউসের জন্য রবের কাছে দোয়া করো। দোজক থেকে নিজে নিজেকে বাঁচানোর জন্য রবের কাছে প্রার্থনা করুন, যে যখন ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচার দোয়া আল্লাহর কাছে করে, পানাহ চায় আর জান্নাত অর্জনের জন্য দোয়া করে, তো রব অবশ্যই তাকে অনুগ্রহ করেন। তো দিনই বিষয় হোক কিংবা দুনিয়াবি বিষয় হোক কিংবা প্রতিদিনকার কোনো বিষয় হোক, আল্লাহর কাছে আল্লাহর অনুগ্রহ তালাশ করুন, যে হে আল্লাহ আপনি আপনার অনুগ্রহ করুন, আপনি আপনার করম করুন। যখন রবের ফজিলত এবং করম একসাথে হয়ে যাবে, অতঃপর ইনশাআল্লাহ দুনিয়াবি বিবেচনায়ও প্রশান্তি এবং দৃঢ়তা লাভ করবেন, আর আখিরাতেও প্রশান্তি এবং দৃঢ়তা লাভ করবেন। বরকত এবং আধিক্য এই বিষয়ের নাম নয় যে সম্পদ অধিক জমা হয়ে যাওয়া, আর ব্যক্তি বলে যে আমি অনেক বড় ধনী হয়ে গেছি, এটা বরকত এই বস্তুর নাম নয়। বরকত নাম হল ব্যক্তি অনুগ্রহের সম্পদ পেয়ে গেলে, যা পেয়েছেন তাতে অন্তর থেকে সে সন্তুষ্ট থাকবে, খুশি থাকবে। এখন সে একটি এক টাকার মালিক হোক, লাখ টাকার মালিক হোক, এক কোটি টাকার মালিক হোক, কিংবা এক মিলিয়ন টাকার মালিক, যদি অনুগ্রহের সম্পদ হয় তো ঠিক আছে, অনেক উত্তম বিষয়, এই বিবেচনায় ব্যক্তি অনেক নেককার। কিন্তু যদি সম্পদ অধিক হয়, অনুগ্রহের সম্পদ নয়, তো তখনও সেই লালসার মধ্যে লিপ্ত রয়েছে, তখন সে সম্পদের মহাব্বতের মধ্যে পড়ে আছে। তো আল্লাহর কাছে অনুগ্রহের এই সম্পদ প্রার্থনা করুন, যেটা আমরা বিক্রি করি, কিনি, অর্জন করি, তার আসল বরকত হল এটা যে আমরা সেই বস্তুর ফায়দাও লাভ করি, সেই বস্তু থেকে খরচ করার পরে আমরা আন্তরিক দিক থেকে প্রশান্তিও লাভ করি, অন্তরের মধ্যে এমন অধিক খুতে যেন না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে চারটি বস্তু যে পেয়ে যায়, ইরশাদ করলেন দুনিয়া এবং আখিরাতের উত্তমতা যদি সে পেয়ে যায়। যে চারটি বস্তু পেয়ে যায় তার মধ্যে কি রয়েছে? কলবুন শাকিরুন, শুকরিয়া জ্ঞাপনকারী অন্তর যে পেয়ে যায়, অন্তরের দিক থেকে সে প্রশান্তি পাবে, শুকরগুজারপূর্ণ অন্তর। আর লিসানুন যাকিরুন, সেই আল্লাহর জিকিরকারী জবান পেয়ে গেলে, জবানে জিকির থাকবে। ওয়াবাতানুন সাবিরুন, আর সবরকারী তার শরীর হবে, সবরকারী তার শরীর হবে। আর চতুর্থ বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বিশেষ করে স্ত্রীর সাথে সম্পর্কিত কথা বলেছেন, যে এমন স্ত্রী যদি সে পেয়ে যায় যার নফস আর স্বামীর সম্পদের মধ্যে গুনাহের তালাশি সে হবে না, অর্থাৎ তাতে খেয়ানতকারী হবে না, নেককার স্ত্রী পেয়ে যাওয়া। ইরশাদ করলেন যে তার সম্পদের মধ্যেও খেয়ানত করবে না, আর নিজে নিজের মধ্যে নিজের নফসের ক্ষেত্রেও কোনো খেয়ানত করবে না। যে পুরুষ এই চারটি বিষয় পেয়ে গেল, সে দুনিয়া এবং আখিরাতের উত্তমতা পেয়ে গেল। আর পুরুষদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে সে যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। ইরশাদ করলেন আমি তোমাদের সবার মধ্যে সর্বশ্রেষ্ঠ। তো উত্তম চরিত্র যদি চেক করতে হয় তাহলে এটাও একটা উত্তম উদাহরণ। সর্বোপরি মাদানী চ্যানেলের দর্শক, নারী এবং পুরুষের বিবেচনায় সেই প্রশ্নসমূহ যা বারেগাহ রিসালাতে যা কিছু হয়েছে আর সেগুলোর প্রেক্ষাপটের সাথে এই আয়াতে মুবারকা তার শানে নজুল এবং আরও কিছু তার সাথে। তফসিরের বাক্যসমূহ এখানে আরজ করেছে, রব্বে করিম আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, অন্তরের দিক থেকে আমাদের এমন প্রশান্তি নসিব করুন যে আমরা আল্লাহ রব্বুল আলমিনের বন্টনের মতো রাজি রয়েছি আর রাজি থাকা উচিত। আল্লাহ আমাদের সকলকে আপন হেফাজতে রাখুন। ফি আমানিল্লাহ, আমিন। বিজাহিন নবীল আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।